الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك. بزرگان محترم, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাফিজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তানে ফজিলতের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আল্লাহর কোরআনে কারিমের মহাব্বতে শরীক থাকার, হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার পক্ষ থেকে 313 জন সাহায্যকারী নেওয়ার ঘোষণা করা হয়েছে। বেশি হইলে ক্ষতি নেই, 313 জন হয়, এটা আমাদের সকলের মিলে চেষ্টা করতে হবে। এই সংখ্যাটা খুব বরকতময়, 313 সংখ্যাটা আল্লাহর দরবারে খুব বরকতময়। এজন্য 16 লক্ষ নবী যে আসছেন দুনিয়াতে মানুষের হেদায়াতের জন্য, 16 লক্ষ, এর মধ্যে রসুল কয়জন? রসুল 313 জন। 16 লক্ষ নবীর মধ্যে রসুল কয়জন? 313 জন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খাস বন্ধু, তিনি যে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতেন, নবীদের কাজ দাওয়াত এবং এক পর্যায়ে যায় যারা দিনের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে সরানোর জন্য জেহাদ, দিনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, নিজেও কবুল করে না অন্যকেও কবুল করতে দেয় না তার বিরুদ্ধে জেহাদ। তো ইব্রাহিম খলিলুল্লাহ সেই বাহিনী ছিল 313 জনের। তারপরে আমাদের নবীজি জেহাদ ফরজ হওয়ার পরে প্রথম যে জেহাদ করলেন, প্রথম জেহাদ যেটাকে বদরের যুদ্ধ বলা হয়, এখানে মুসলমানদের মুজাহিদ সংখ্যা কয়জন ছিল? 313 জন। শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করার জন্য এক ব্যক্তিকে পাঠাবেন, তার নাম ইমাম মাহদী আলাইহি রিজওয়ান। ইমাম মাহদী আলাইহি সালাম বলবেন না, শিয়া কাফেররা বলে, তারা ওনাকে নবীর উপরে স্থান দেয়, গলত জিনিস, তিনি নবীর উপরে না, তিনি আমাদের নবীর বংশধর। তার আব্বা আম্মার নামের সাথে আমাদের নবীজির আব্বাবের নাম মিল আছে। তিনি ইনসাফ দিয়ে দুনিয়া ভরে ফেলবেন, তমাম কুফুরি শক্তিকে খতম করবেন। ওনার আগমনের পরে দুনিয়াতে কোনো কাফের থাকবে না। এই ইমাম মাহদি আলাইহি রিজওয়ান, তার যে মূল বাহিনী যারা বিশ্বকে পরিচালনা করবে, কমান্ডিং বাহিনী, তার সদস্য কিন্তু 313 জন। তো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই সংখ্যাটাকে ব্যবহার করছেন। এতে বোঝা যায় এই সংখ্যাটা খুবই বরকতময়, এই সংখ্যাটা বরকতময়। এই জন্য আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ 313 জন লাইফ মেম্বার, আজীবন সদস্য তারা নিতে সিদ্ধান্ত করেছেন। এদের দায়িত্ব কঠিন কিছু না, বছরে 2000 টাকা এই মাদ্রাসায় দিবে, যেটা জাকাতের টাকা না, নর্মাল টাকা, দানের টাকা এই মাদ্রাসায় দিবে। পুরা বছরে 2000 টাকা দেওয়া কত কঠিন। এই জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে এই আজীবন সদস্য বানাই দিবেন। এটাকে অনেকে বদরি কমিটি বলে, এটা গলত কথা। বদরিদের সমান হওয়া সম্ভব না, তাদের তো আল্লাহ তাআলা ওপেন ভিসা দিয়ে দিছিলেন। বদরের যে 313 জন ছিল, ওপেন ভিসা আল্লাহ দিয়ে দিছিলেন, এ মালুম আসিতুম কদ গফারতু লাকুম, তোমাদের যা মনে চায় আমল করো, আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। এটা শুনে কেউ নামাজ ছাড়ে নাই, আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাদের উপরে এত বড় আস্থা করলেন, এই আস্থা যেন কোনোভাবে নষ্ট না হয়, আরো ভয় পাইলে। তাদের সমান কেমতটা কেউ হইতে পারবে না, এই জন্য বদরি কমিটি বলা ভুল। আপনারা বন্ধু বান্ধবদেরকেও বানাই দিবেন, আত্মীয় স্বজনকেও বানাই দিবেন, এবং আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছেন তারা নিজের পরিবারের সকল সদস্যকে এই আজীবন সদস্য বানাই দিবেন। আপনার স্ত্রীকে, আপনার ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার বাপ মাকে, সবাইকে বানাই দিবেন। এখানে তো বাৎসরিক আর্থিক সহযোগিতা করা, অন্য কোন গুরু দায়িত্ব আপনাদের কাঁধে নেই, পড়ানোর দায়িত্ব উস্তাদরা পড়াই দিছে, পরিচালনার দায়িত্ব পরিচালনা কমিটি আছে, আপনারা শুধু আর্থিকভাবে হেল্প করবেন। এই জন্য আমার অনুরোধ থাকবে, আল্লাহ আপনাদের যাদেরকে তৌফিক দান করছেন, আপনারা পরিবারের সকল সদস্যকে লাইফ মেম্বার বানাই দিবেন, আজীবন সদস্য বানাই দিবেন। পুরা পরিবার এই মাদ্রাসার আজীবন সদস্য হবে, কেয়ামতটা এখান থেকে যত হাফেজ আলেম তৈরি হবে আপনাদের জন্য সৎকার জারিয়া হয়ে যাবে। আপনারা দুনিয়া থাকেন আর দুনিয়াতে চলে যান, আপনাদের আমল নামায় সব যোগ হইতে থাকবে। এইখানে যত দিনের খেদমত হবে, আলেম তালেম এলেম হবে, হাফেজে কোরআন হবে, এর সমস্ত সব টোটাল আপনার আমার আমল নামায় কেমন তা যোগ হইতে থাকবে। এই জন্য এটা খুব ফজিলতের জিনিস, আল্লাহ আপনাদেরকে কবুল করছে, আরো বাকিদেরকে কবুল করেন। আমি খবর নিলাম 200 মতো লোক এই 313 সদস্য হয়েছে, এখনো 113 জন বাকি। আর আমি তো বললাম 313 জনই হইতে হবে তা কোনো কথা না, বেশি হইলে কোনো ক্ষতি নেই, কিন্তু কমপক্ষে 313 জন হইতে হবে। আল্লাহ তাআলা আপনাদের কুরবানিকে কবুল করুক এবং এ রসিলায় আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক। সময় কম, টাইম মতো ইশা হবে, আমি শুধু একটা বিষয় ইঙ্গিত করব, যে মাদ্রাসাগুলো কেন লাগবে, মাদ্রাসাগুলো না হলে চলে না, অনেকের প্রশ্ন। ইংরেজরা ভারতবর্ষ দখল করার পরে সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, মাদ্রাসার নামে হাজার হাজার একর জমি অক্ষ ছিল, এটা হিন্দুদেরকে দিয়ে দিল। যারা ইংরেজদের বিরোধিতা করছিল তাদেরকে ফাঁসি দিল, ফাঁসি দিয়ে দিল। হাতে গোনা কিছু আলেম ছিল আর সব শেষ, আর সব শেষ। মিস্টার টামচন্দ ইংরেজ লেখক, সে লিখছে দিল্লির চাঁদনি চকতে নিয়ে পাকিস্তানের খয়বার পর্যন্ত যে রাজপথ চলে গেছে, এই রাজপথের দুই পাশে যে বড় বড় গাছ আছে এর কোন গাছ বাকি ছিল না, যে গাছে কোন না কোন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। ইংরেজরা এত বড় জুলুম চালাইছিল, মুসলমানদের করুণ দশা হয়ে গেছিল, কোন দিকে রাস্তা পাইতেছিল না। ইংরেজদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা মুসলমানদের ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তার নাম মাওলানা কাসেম নানুতবি। নানুতা একটা জায়গার নাম, ওই জায়গায় ওনার বাড়ি ছিল, তাই বলা হয় নানুতবি। এনাকে স্বপ্ন দেখাইলেন আমাদের প্রিয় নবীজি। কি স্বপ্ন দেখাইলেন? আমি এই দেওবন্দ শহরে একটা জায়গার মধ্যে চারকোনা করে দাগ দিয়ে দিচ্ছি, চারকোনা করে দাগ দিয়ে দিচ্ছি, এই জায়গার মধ্যে তোমরা মাদ্রাসা কায়েম করো। এই স্বপ্ন দেখাইলেন কাসেম নানুতবি। সকালে যে দেখেন ওই জায়গায় জমিনে দাগ দেওয়া আছে, স্বপ্নে দেখছেন যে নবীজি দাগ দিচ্ছে, ওই জায়গায় আসলে কি আছে, দাগ আছে। সেখানে কোনো ঘর দরজা ছিল না, ওটা একটা থানা শহর। উনি সেখানে একজন ছাত্র একজন শিক্ষক দিয়ে মাদ্রাসা চালু করলেন, একজন ছাত্র একজন শিক্ষক, কোনো ঘর দরজা নেই। ওই পুরা জায়গার মধ্যে একটা ডালিম গাছ ছিল, একটা এই ডালিম গাছটা আমিও দেখছি। এই ডালিম গাছটা 1990 থেকে 2000 পর্যন্ত প্রত্যেক বছর আমার ইন্ডিয়া সফর করার সুযোগ হয়েছিল আমার পীরের খানকায়, লখনৌ শহরের পাশে হরদই। যখনই আমি আমার পীরের দরবারে গেছি তো আমার শায়েখকে বলে আমি দেওবন্দ সাহারানপুর থানা ভবন গঙ্গু এসব জায়গা সফর করছি। তো প্রথম দিক যখন আমি গেছি এই ডালিম গাছটা তখনও ছিল, ওই ডালিম গাছের বয়স তখন মনে করেন 120-130 বছর, এতদিন হায়াত পেয়েছে। পরবর্তীকালে কারা দুশ্মনী করে ওই গাছটাকে কেটে লয়ে গেছে, এখন আপনারা গেলে এই গাছটা দেখবেন না। তবে ওখানে একটা মসজিদ, সাতটা মসজিদ, সাতটা ওই মসজিদের সামনে এই গাছটা ছিল। তো কাসেম নানুতুবি একটা ছাত্র একটা শিক্ষক দিয়ে মাদ্রাসা চালু করলেন, আর মুসলমানদেরকে বললেন তোমরা মসজিদ চাউল দাও, প্রত্যেক অর্থে খাওয়ার টাইমে যা চাউল নিবে ওতে এক মুঠ একটা পাতিলে রেখে দিবে, এক মুঠ, এতে খাওয়া সব পড়বে না, ওইটা সপ্তাহের শেষে এই মাদ্রাসায় পৌঁছাই দিবা, একে বলে মুসলি চাউল। আর মুসলমানদেরকে বললেন তোমাদের ছেলেদেরকে পাঠায় দাও, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা পড়ার ব্যবস্থা আমরা করব, থাকবো এখানে, খাবেও লিল্লা বোর্ডিং এ, আমরা পড়াই দিব। এইভাবে তালিম শুরু করলেন। সেই দেওবন্দ মাদ্রাসা এখন কত বড় হয়েছে, আমার তো মনে হয় এখন অন্তত 150 বিঘা জায়গার উপরে, 150 বিঘা জায়গার উপরে এই মাদ্রাসা কায়েম, সব মিলায় অন্তত 10,000 ছাত্র সেখানে পড়তেছে, সারা দুনিয়ার থেকে আসছে, সারা দুনিয়ার থেকে আসছে এলএম শিক্ষা করার জন্য এই মাদ্রাসায়। এবং আল্লাহ এত বরকত দিলেন যে এইখান থেকে তারা পড়াশোনা করে আলেম হল, মুক্তি হল, এরা পুরা দুনিয়ায় ওই সিলেবাস অনুযায়ী মাদ্রাসা করল। আমাদের দেশে যত বেসরকারি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, দেওবন্দি মাদ্রাসা আছে, বেসরকারি, কওমি, দেওবন্দি একই কথা, অনেকে না বুঝে বলে খারেজি মাদ্রাসা, এটা গলত কথা, এই মাদ্রাসার নাম কেউ খারেজি রাখে নাই, এটা গলত কথা, ভুল কথা, এটা কওমি মাদ্রাসা, মুসলমান কওম, মুসলমান জাতি নিজের উদ্যোগে এটা প্রতিষ্ঠা করে, নিজের পকেটের পয়সা দিয়ে এটা চালু রাখে, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে এখানে পাঠিয়ে দেয় হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য। তারা এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে পুরা জাতিকে হেদায়েতের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, তারা দুনিয়ায় ছড়াই পড়ে, পুরা দুনিয়াতে ছড়াই পড়ে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন, পৃথিবীর যে কোনো দেশে যাবেন, এই কওমি মাদ্রাসার আলেম পাবেন, দেওবন্দি মাদ্রাসার আলেম পাবেন, যেখানে যান, লন্ডন যান, আমেরিকা যান, জাপান যান, যেখানে যান, এই সিলেবাসের আলেম, দেওবন্দি সিলেবাসের আলেম সারা দুনিয়ায় ছড়াই পড়ছে। আমাদের দেশে যত বড় বড় মাদ্রাসার নাম শোনেন ওগুলো কিন্তু আলিয়া মাদ্রাসা না, সব এই দেওবন্দি মাদ্রাসা, যেমন হাটহাজারি, পটিয়া, জিরি, বাবুনগর, ঢাকা, লালবাগ, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, রহমানিয়া, মালিবাগ, এসব ওই মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের শাখা, আমাদের এই ছোট মাদ্রাসা হাফিজুল উলুম এটাও ওই দারুল উলুম দেওবন্দের শাখা, ওই সিলেবাস অনুযায়ী এটাও পরিচালিত হচ্ছে। তো নবীজি দিনের অনেক কাজ আছে, মৌলিক কাজ তিনটা, তাবলিগ, তালিম, তাসকিয়া, মৌলিক কাজ কটা? তিনটা। তাবলিগ, দিনের দাওয়াত পৌঁছাই দেওয়া দুনিয়াবাসীর কাছে, দুনিয়াবাসীর কাছে দিনের দাওয়াত পৌঁছাই দেওয়া। এটা কাকরাইলের তাবলিগের সাথে খাস না। আপনি চীনে মাল কিনতে গেছেন, ওখানে ইসলামের দাওয়াত দিলেন, ওটাও দাওয়াত, ওটাও তাবলিগ, যদিও আপনি কাকরাইল থেকে যান নাই। যে কোনো দেশে আপনি সফর করতেছেন, যে কোনো দুনিয়াবি কাজে আপনি নিয়ত রাখেন দাওয়াত, তো ওখানে যারা অমুসলিম আছে তাদেরকে বলবো ভাই ইসলাম লেটেস্ট, এটা সর্বশেষ ধর্ম, আগের গুলো সব রিজেক্টেড হয়ে গেছে, তুমি যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তোমাকে এটা কবুল করতে হবে। এই কথাটা আমি বলে দিব, তার কেসমতে হেদায়ত থাকলে সে মুসলমান হয়ে যাবে, না থাকলে হবে না। হেদায়ত আল্লাহর হাতে, হেদায়ত কার হাতে? কিন্তু আল্লাহ নবীকেও দায়িত্ব দিচ্ছেন দাওয়াত দাও, উম্মতকেও দায়িত্ব দিচ্ছেন দাওয়াত দাও। দিনের একটা মৌলিক কাজ হলো দাওয়াত দেওয়া, দুই নম্বর কাজ হল তালিম, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া, এটা এই কওমি মাদ্রাসাগুলোতে হইতেছে, কওমি মাদ্রাসায় তালিমের কাজ হইতেছে। আলিয়ায় হয় আংশিক, আলিয়া মাদ্রাসা ইংরেজরা কায়েম করছিল, মুসলমানেরা না, প্রথম কায়েম করছিল কলকাতায়, ওখানে ওরা সব আংশিক আংশিক রাখছে। কোরআন শরীফ থেকে কোন জেহাদের আয়াত ওরা সিলেবাসে রাখে নাই, যেখানে জেহাদের কথা আছে এর কোন আয়াত তারা সিলেবাসে রাখে নাই। এইটা আলিয়া মাদ্রাসা, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করছে আলিয়া মাদ্রাসার ইতিহাস, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা, এই বইটা পড়ে দেখেন। ওর প্রথম 30 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, যে মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান থাকে সেই মাদ্রাসার যে ইসলাম কায়েম থাকবে আপনি কিভাবে আশা করেন? অসম্ভব। ওই মাদ্রাসা দিয়ে দিন টিকবে না, তোলা দুধে পোলাম আছে না, ইসলাম টিকাইতে হলে এই কওমি মাদ্রাসা লাগবে, এই দেওবন্দি মাদ্রাসা লাগবে। সেইখান থেকে আল্লাহ তাআলা বড় বড় আলেম তৈরি করে দেবেন, যাদের অস্থিলা দিন রক্ষা পাবে। দিনের 3 নম্বর কাজ হল তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তরের পবিত্রতা, অন্তরের 10টা রোগ দূর করা, 10টা গুণ অর্জন করা, আত্মশুদ্ধি। এই কাজ যেখানে হয় তাকে বলা হয় খানকা। এই বাংলাদেশে বা ভারতবর্ষে ইসলাম আসছে খানকার মাধ্যমে, তখন মাদ্রাসা ছিল না, বিভিন্ন পীরেরা আসছে, শাহজালাল এমানি, শাহজালাল এমানি, শাহ রাস্তি, শাহ আমানত, এরকম তারা আসছে, তারা খানকা বানাইছে, ওই খানকার মাধ্যমে দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম প্রচার করছে। তাহলে মৌলিক কাজ কয়টা? তিনটা। তো আমাদের নবীজি তিনটার কথা বললেন না, বলেন মাদ্রাসা কায়েম করো, একটা বললেন, আর দুটা বললেন না, কেন? কেন এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, এই জন্য অন্যটা বললেন না, এটা হল পাওয়ার হাউস। তিনটার মধ্যে এটা কি? পাওয়ার হাউস। এইটা যখন কায়েম হবে তো সবগুলো কায়েম হবে, ঠিকই হল। এই মাদ্রাসা থেকে পড়ে অনেক লোক পীর হয়ে গেল, তারা খানকা কায়েম করল, ওরা বিভিন্ন দেশে যায় ইসলামের দাওয়াত দিল, এতে খানকা হয়ে গেল, খানকা হয়ে গেল। এইখান থেকে পড়ে দাওয়াত ও তবলিগের লোক তৈরি হল, তবলিগ চালু হয়ে গেল, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই দেওবন্দ মাদ্রাসার ছাত্র, তিনি এখান থেকে পড়ে কিছুদিন সাহারানপুর কান্দলা পড়াইছিলেন, পরে দেখলেন যে ব্যাপক খেদমতের দরকার, জনগণ দিন পাইতেছে না, তখন মেওয়াত এলাকায় যে উনি দাওয়াতের কাজ শুরু করলেন। এই মাদ্রাসা দিয়ে খানকাও চালু হলো, এই মাদ্রাসা দিয়ে তাবলিগও চালু হলো, এই মাদ্রাসা দিয়ে দাওয়াতুল হক চালু হলো, যারা হাতে কলমে নামাজ শিখায়। কয়েকদিন আগে যাত্রাবাড়ি মাদ্রাসায় বার্ষিক ইজতেমা হয়ে গেল, ওটা হলো দাওয়াতুল হক, হাতে কলমে আজান ইকামত উযু নামাজ কাফন দাফন শিক্ষা দেয়, ওটাও চালু হয়ে গেল, ওটাও চালু হয়ে গেল। দিনের যত লাইনের কাজ ছিল সব চালু হয়ে গেল। তাহলে বোঝা গেল মাদ্রাসা এমন একটা জিনিস, এই একটা কায়েম হলে দিনের সবগুলো শাখা কি হয়ে যায়, কায়েম হয়ে যায়। রেল লাইনের ইঞ্জিন যদি ঠিক থাকে তো সব ডাব্বাই পচবে, এসি ডাব্বাও পচবে, নন এসিও পচবে, ফার্স্ট ক্লাসও পচবে চিটাগান, সেকেন্ড ক্লাসও পচবে, থার্ড ক্লাসও, ইঞ্জিন ঠিক থাকতে হবে। তো মাদ্রাসা হল সমস্ত দিনের কাজের ইঞ্জিন, এইটা চালু থাকলে সব চালু থাকবে। এমনকি ইংরেজরা ব্যবসা করতে আসে এই দেশ দখল করে নিয়েছিল, নিয়ে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছিল, 200 বছর শেষ পর্যন্ত যে এদের সাথে, সেটা এই মাদ্রাসার অসিলাই, এই মাদ্রাসার থেকে মুজাহিদ গ্রুপও তৈরি হয়েছিল, তাদের আন্দোলনে প্রথম ছাত্র যিনি মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী এবং তার প্রিয় ছাত্র মাওলানা হুসাইন আহমদ মাদানী, এনারা পুরা ভারত জুড়ে ইংরেজদের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুললেন, এমন আন্দোলন গড়ে তুললেন, শেষ পর্যন্ত ওই আন্দোলনের মুখে ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হল। তো ওই দেওবন্দ মাদ্রাসা দিয়ে শুধু খানকা তৈরি হয় নাই, শুধু তবলিগ চালু হয় নাই, শুধু দাওয়াতুল হক চালু হয় নাই, ইংরেজরাও বিতাড়িত হয়েছে, ইংরেজরাও বিতাড়িত হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হল, পাকিস্তান কায়েম হল, পরবর্তীতে বাংলাদেশ কায়েম হল, এই সব কিছুর গোড়ায় এই দেওবন্দি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, এরা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিছিল যে এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এদেরকে বিতাড়িত করা ফরজ। এই ফতোয়ার জোরে ইংরেজরা টিকতে পারত, সেইখান থেকে ইংরেজরা জানে ফতোয়া মারাত্মক জিনিস, ফতোয়ার চোটে আমরা এই সোনার বাংলা ছাড়তে বাধ্য হইলাম। এই জন্য কয়েক বছর আগে আমাদের কোর্টে কিন্তু তারা ফতোয়া নিষেধ করছিল, কিছু বিচারকের খরিদ করে তারা ফতোয়া কি করছিল, মনে করছিল ফতোয়া যদি থাকে আবার কোনটা হুজুরা ফতোয়া দিয়ে দেয়, আবার কোনটা ঘটে নিষেধ করছিল, কিন্তু ওই বিচারটা টেকে নাই। পরে ওলামায়ে কেরাম যখন হাইকোর্টে আপিল করল, তো ফতোয়া নিষিদ্ধের যে একটা আইন পাস হয়েছিল ওটা কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। মাদ্রাসা দিয়ে সবকিছু হয়, এটা শুধু মাদ্রাসা না, খানকাও হয়, মাহফিলও হয়, তবলিগও হয়, দাওয়াতুল হকও হয়, তারপরে বাতিলের বিরুদ্ধে আন্দোলনও হয়, বাতিলের বিরুদ্ধে আন্দোলন হয়। এতদিন সারা দুনিয়ার কাফেররা বলে আসছে মুসলমানরা সন্ত্রাসী, প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই, শুধু মৌখিক বলে আসছে মুসলমানরা সন্ত্রাসী, নাউযুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা হাতে কলমে দেখাই দিলেন মুসলমানরা সন্ত্রাসী না, তোমরা ইহুদি খ্রিস্টান অমুসলিমরা সন্ত্রাসী। তা না হলে তোমরা এই নিউজিল্যান্ডে পঞ্চাশটা মুসাল্লিকে সিজদারত অবস্থায় কিভাবে শহীদ করলে, এবং দুনিয়ার কেন আওয়াজ উঠলো না? একটা মুসলমান যদি এই ঘটনা ঘটাইতো, সমস্ত মুসলমানকে দোষী সাব্যস্ত করতো যে মুসলমানরা সন্ত্রাসী। এখন যে এই লোক অন্যায় করলো, কোন অমুসলিম তো কথা বলতেছে না, ওর বিরুদ্ধে তো কথা বলতেছে না, তারপরে ব্রিটেনে হামলা হলো, লন্ডনে হামলা হলো, গতকাল জুমার আগে পাকিস্তানের যিনি সবচেয়ে বড় আলেম মুফতি জাস্টিস তাকি উসমানি, উনি জুমার নামাজে যেতেছিলেন, ওনার উপরে সন্ত্রাসীর হামলা করছে, আল্লাহ ওনাকে প্রাণে রক্ষা করছে, ওনার দেহরক্ষীরা শহীদ হয়ে গেছে, মুক্তি তাকি উসমানিকে আল্লাহ তাআলা রক্ষা করছে, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। উনি মুসলিম বিশ্বের সম্পদ, মুসলিম বিশ্বের বহুত বড় মুক্তি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় অর্থনীতিবিদ, এই সব জায়গায় হামলাগুলো কাফেররা করতেছে, মুসলমানরা সন্ত্রাসী না, সন্ত্রাসী কারা? কাফেররা। আল্লাহ হাতে নাতে প্রমাণ করে দিলেন, এই কাফেরদের সাথে মোকাবেলা করতে হলে এই কওমি মাদ্রাসার আলেম লাগবে, তারা মিলে জাতিকে নিয়ে আন্দোলন গড়ে তুলবে, তারা মিলে জাতিকে নিয়ে কি করবে, আন্দোলন গড়ে তুলবে। কাজেই মুসলমান নাম নিয়ে টুপি দাড়ি নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে চাই, তাহলে এই কওমি মাদ্রাসার কোন বিকল্প নেই, কোন বিকল্প নেই। এই মাদ্রাসাগুলো অফ হয়ে গেলে সব খানকা অফ, কোন মসজিদে খাঁটি ইমাম পাবেন না, কোন অজনাফিলে সঠিক বক্তা পাবেন না, দাওয়াত তবলিগ চলবে না, দাওয়াতুল হক চলবে না, কিছুই চলবে না, আমরা কাফেরদের গোলাম হয়ে যাব, কাফেরদের গোলাম হয়ে যাব। কাজেই ইসলাম নিয়ে ইমান নিয়ে টিকে থাকতে হলে, ইজ্জতের সাথে বেঁচে থাকতে হলে আমাদেরকে এই মাদ্রাসা টিকে রাখতে হবে, সন্তান দিয়ে, মাল দিয়ে, দোয়া দিয়ে, সন্তান দিয়ে, মাল দিয়ে, দোয়া দিয়ে এই মাদ্রাসাগুলো টিকে রাখতে হবে। এটা আপনার আমার জন্য সৎকার জারিয়া কি কমপ্লিট, কেমন পর্যন্ত সব চলবে, এবং নাজাত ওসিলা এবং বিনা হিসাবে বেসতে যাওয়ার ওসিলা। কাজে আল্লাহ আমাদেরকে, আমাদের আওলাদদেরকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে এই কওমি মাদ্রাসার আজীবন সদস্য হয়ে জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।